الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما
এই আয়াতের বঙ্গানুবাদ হলো, নিশ্চয় আল্লাহ তাঁর সমকক্ষ স্থির করাকে ক্ষমা করবেন না, এছাড়া যার জন্য চান তিনি সবকিছু ক্ষমা করবেন। যে আল্লাহর সাথে কাউকে শরীক করে সে অনেক বড় পাপ করেছে, সে অনেক বড় পাপ করে। আধুনিক আবিষ্কারাদের সুবাদে যেখানে মানুষের সাথে মানুষের দূরত্ব কমছে, পরস্পরের কাছে আসছে, এক দেশের আবিষ্কারাদের কারণে অন্য দেশের মানুষ যারা সহস্র মাইল দূরে বসবাস করে তারাও লাভবান হচ্ছে। পারস্পরিক যোগাযোগ যেখানে উন্নতির পথ খুলেছে, সেখানে পরস্পরের যে পাপ এবং রোগ ব্যাধি আছে সেগুলো মানুষ অন্ধ অনুকরণ করছে। পাপ এবং ক্রীড়া কৌতুক যেহেতু বেশি আকর্ষণীয় হয়, নিজের দিকে আকর্ষণ করে, তাই মানুষ এর অনুকরণে ব্যগ্র এবং অর্থাৎ তড়িঘড়ি তা অবলম্বন করে, তা অবলম্বনে তড়িঘড়ি দেখায় এবং অনেক সময় উত্তেজনাও দেখায়, উত্তেজিত হয়ে তার পিছনে ছুটে। তখন সে ভুলে যায় যে সে কে, সে নিজের ঐতিহ্য কি তা ভুলে যায়, কোন সমাজে সে জন্ম নিয়েছে বা বড় হয়েছে তা ভুলে যায়, কোন ধর্মের সাথে তার সম্পর্ক তা ভুলে যায়, আল্লাহ তাআলা কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন তা ভুলে যায়। যদি মুসলমান হয়ে থাকে তাহলে তার জন্মের উদ্দেশ্য আল্লাহ কি উল্লেখ করেছেন এ কথা ভুলে যায়। বস্তুত অনেক অনেক ভ্রান্ত কথা আছে যা বস্তুবাদিতা এবং আধুনিকতার কৃত্রিমভাবে আধুনিক সাজার প্রবণতার কারণে অনেক কোনো কোনো ধর্মের অনুসারীরাও এই ভুল করে। অনেক আহমদীয় এগুলোর এ ধরনের অনেক বিষয়ের অন্ধ অনুকরণ করে, এর পেছনে ছুটে, যার বড় ভয়াবহ কুফল সামনে আসতে পারে। এই সমস্ত পাপ বা অন্যায় মানুষের অজান্তেই মানুষকে নিজ মোহে আচ্ছন্ন করে বা শিকলাবদ্ধ করে, তা এমন পাপ যে খোদা দৃষ্টিতে তা শুধু পাপই নয় বরং ক্ষমার অযোগ্য পাপ, অর্থাৎ শিরিক, তা পৌত্তলিকতা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে এই কথাই বলা হয়েছে। খোদা তালার তৌহিদ বা একত্ববাদের মোকাবেলায় কোন প্রকারের এমন কাজ বা কর্ম যার মাধ্যমে আল্লাহর একত্ববাদ প্রভাবিত হয় তা খোদা দৃষ্টিতে অগ্রহণযোগ্য এবং পাপ। সুতরাং এক মুসলমান যে একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়ার দাবি করে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তহিদের সূক্ষ্ম দিকগুলো বোঝে, শেরেকের সূক্ষ্মতাকে বোঝে, আধুনিক উন্নত বিশ্বে যেখানে আল্লাহর তহিদ বা একত্ববাদকে মানুষ বিবেচনাতেই আনে না, তাদের সেখানে বড় সাবধানে পথ চলা উচিত। বিশেষ করে আমরা আহমদীদেরকে সবসময় স্মরণ রাখা উচিত যে আমরা তো যুগ ইমামের হাতে বয়াত করেছি, আর এই শর্তে বয়াত করেছি তার হাতে। আর হযরত মুসা আলাইহিস সালাম এটিকে সর্বপ্রথম শর্ত হিসাবে বয়াতের শর্তাবলীর ভিতর অন্তর্ভুক্ত করেছেন। তা হল বয়াতকারী ভবিষ্যতে যতদিন কবরে প্রবেশ না করবে ততদিন শিরক থেকে বিরত থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে। সুতরাং আহমদীয়ত এবং প্রকৃত ইসলামে প্রবেশের এটাই প্রথম শর্ত। কেউ হয়তো বলতে পারে যে মুসলমান তো এমনিতেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু তারা কালেমা পড়ার সত্ত্বেও আহমদীয়ত অন্যদেরকে প্রকৃত ইসলামের দিকে আনবে, অমুসলিম এবং অন্য ধর্মের অনুসারীদেরকেও এবং বেধর্মীদেরকেও প্রকৃত ইসলামের গণ্ডীভুক্ত করতে হবে। তাই শেরেকের শর্তটি প্রথমে রাখা হয়েছে যে আহমদি কখনো কোনো প্রকারের শেরেক বা পৌত্তলিকতায় বা প্রতিমা পূজায় লিপ্ত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যা মুসলমান পড়ে তাতে কঠোরভাবে জোরালোভাবে শেরেক এবং পৌত্তলিকতার রদ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে মুসলমানদের ভিতর মুসলমানদের মাঝে সূক্ষ্ম শিরক, যাকে শিরকে খফি বলা হয়, তার প্রতি দৃষ্টি রাখা হয় না। এটি বলা খুব সহজ যে মুসলমানদের জন্য জামাতে আহমদিয়ায় যে মুসলমানদের মধ্য থেকে জামাতে আহমদিয়ায় অন্তর্ভুক্ত যে হয় তার জন্য এটি বড় কোনো শর্ত নয়, কিন্তু যদি ভাবেন প্রণিধান করেন দেখবেন যেভাবে বলেছি যে অনেক মুসলমান আছে যারা বাহ্যিক শিরক বা প্রতিমা পূজা না করলেও সূক্ষ্ম শিরকে তারা লিপ্ত, কবর পূজা এক শ্রেণী যেখানে কবরে গিয়ে সেজদা করে, সেজদার অন্য শ্রেণী সেজদা না করলেও সে কবরে বিভিন্ন কাপড় জড়িয়ে বা কাপড় লটকিয়ে কাপড় ঝুলিয়ে সূক্ষ্ম শেরেক করে। তৃতীয় ধরনের শেরেক তারা করে যারা সেখানে দোয়া করার সময় আল্লাহর কাছে দোয়া করার পরিবর্তে সেই পীর ফকির যার কবরে তারা দোয়া করে তার কাছে তারা হাত পাতে। এমন অনেক ঘটনা আছে, মহিলারা বলেন যে আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ ছেলে দাও, কিন্তু ছেলে হয়নি। কিন্তু যখন দাতা দরবারে গিয়ে দাতা সাহেবের কাছে হাত পেতেছি তখন ছেলের জন্ম হয়েছে। আর এই ধরনের মহিলারা যেহেতু অধিকাংশ ক্ষেত্রে মানে দুর্বল হয়ে থাকে, আর মোটের উপর মুসলমানদের ভিতর নামাজ এবং ইবাদতের প্রতিও যেহেতু মনোযোগ নেই, তাই মহিলারা বিশেষ করে আর পুরুষও মোটের উপর এমন ঘটনা যখন ঘটে খোদার উপর তাদের ইমান ক্ষীণ এবং দুর্বল হয়ে যায়, অনেক সময় ইমান থাকেই না। কিন্তু হযরত আতাগঞ্জ বক্স বা অন্য কোন পীরের বা ফকিরের প্রতি আল্লাহর তুলনায় এদের বিশ্বাস বেশি রয়েছে। এবং পুরুষ মহিলা উভয়ই সমানভাবে পাপে লিপ্ত, পাঁচ বেলার নামাজকে তারা বোঝা মনে করে, আর তাদের জন্য সহজ রাস্তা এটি। সহজ রাস্তা হলো কবরে গিয়ে দোয়া করা, মানত মানা এবং সমস্যার সমাধানের জন্য তাদের কাছে আকুতি মিনতি করা। আর বংশ পরম্পরায় যেহেতু এই ধ্বংসাত্মক অভ্যাস চলে আসছে, তাই আল্লাহর উপর আল্লাহর প্রতি ইমানও হারিয়ে যাচ্ছে। সম্প্রতি একটা নজম আমি দেখেছি, এক হিন্দু লিখেছে সেই কবিতা, এই সমস্ত বেদাত মুসলমানদের ভিতর দেখে তার এই কবিতা লেখার ধৃষ্টতা হয়েছে। সে লেখে যে যদি আমরা হিন্দু মূর্তি প্রতিমার পূজা করি, তাহলে মুসলমানরা কবরে গিয়ে কবর পূজা করে, কবরে সেজদা করে। সে নাউজুবিল্লাহ এ কথা বলে বসেছে যে তোমরা নাউজুবিল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে খোদার আসনে বসাচ্ছ। হুজুর বলছেন এটি একটি অপবাদ, নিঃসন্দেহে অত্যন্ত ঘৃণ্য একটি অপবাদ। একজন প্রকৃত মোমেনের উপর এটি ঘৃণ্য অপবাদ। মোহাম্মদ ইসলামের তুলনায় বড় এবং মহান তহিদের পতাকাবাহী কেউ ছিল না আর হতেও পারে না। তার তুলনায় বড় এবং মহান তহিদের শিক্ষক কেউ ছিল না আর হতেও পারে না। তহিদের বুৎপত্তি এবং জ্ঞান অর্জন করে নিজের জীবনের শিরোধার্যকারী তার তুলনায় বড় ছিল না আর হতেও পারে না। তহিদের অন্তর্নিহিত তত্ত্ব শুধু সেই বুঝতে পারে যে খোদা তাআলাকে সবকিছুর উপর প্রাধান্য দেয়। আর তিনি সাল্লাল্লাহু ইসলামের তুলনায় খোদাকে কে বেশি প্রাধান্য দিত এবং তাকে পাওয়ার জন্য ব্যাকুল ছিল, যার নবুয়তের পূর্বের যুগ সম্পর্কে সবাই সাক্ষ্য দেন যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন খোদার ইবাদতে তিনি বা ধ্যানে মগ্ন থাকতেন। তারই একটি দোয়া আছে, সেই দোয়া খোদার ভালোবাসা অর্জনের জন্য আন্তরিক বাসনা এবং ব্যাকুলতার পরিচায়ক। আল্লাহ তাআলার দরবারে তিনি ব্যাকুলতার সাথে দোয়া করেন, আল্লাহ হুম্মার জুকনি হুব্বাকা ও হুব্বা মাইয়ান ফাউনি হুব্বুহু ইনদাকা, আল্লাহ হুম্মা মা রাজাক্তানি মিম্মা উহিব্বু ফাজা আল হুলি কুওয়াতাল লি ফিমা তুহিব্বু ও মা জাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজা আল হু ফিরাগাল লি ফিমা তুহিব্বু। হে আল্লাহ, আমাকে নিজ ভালোবাসা দান করো আর তার ভালোবাসা দাও যার ভালোবাসা তোমার দরবারে আমার জন্য কল্যাণকর হবে। হে আল্লাহ, আমার পছন্দনীয় বস্তু আমাকে দাও এবং আমার জন্য তা ঈমান এবং তোমার ভালোবাসার ক্ষেত্রে উন্নতির কারণ করো, আর আমার যে প্রিয় বস্তু আমার থেকে ছিনে যায় তার বিনিময়ে তোমার পছন্দনীয় বস্তু আমাকে দান করো। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খোদার কাছে সেই বস্তুরই প্রেম এবং ভালোবাসার ভিক্ষা চাচ্ছেন যা খোদার দৃষ্টিতে পছন্দনীয়। পৃথিবীর প্রতিটি পছন্দনীয় বস্তুর প্রতি আকর্ষণ এবং ভালোবাসা তিনি এইভাবে করেন, এই দোয়ার সাথে করেন যে খোদা এসব কিছু যেন ধর্মের ক্ষেত্রে এবং খোদা তোমার ভালোবাসার ক্ষেত্রে আমাকে দৃঢ় করে। অতএব অনেকেই যে এ কথা বলে যে আমরা পীর এবং ফকিরদের কবরে যাই জন্য যে তারা খোদার প্রিয় ভাজন ছিলেন, এ সম্পর্কেও কোরআনে আছে যে যাদেরকে তোমরা পূজা করো মূর্তি প্রতিমা বা পীরদের, যারা প্রতিমা পূজা করে তারাও বাহানা করে যে এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে। হুজুর বলছেন এটি সম্পূর্ণভাবে উদ্ভট এবং ভ্রান্ত ধারণা। পীর এবং ফকিরদের কবরে গিয়ে যে তারা এই দোয়া করে, তা যদি এই দোয়া যদি শিরক মুক্ত হয় তাহলে দোয়াকারীদেরকে পীর ফকিরদের জীবন নিয়ে ভাবা উচিত। তারা যদি প্রকৃত অর্থে নেক হয়ে থাকেন তাহলে খোদার নৈকট্য লাভ হওয়া উচিত, এর মাধ্যমে তাদের খোদার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করি। এটি বলা উচিত নয় যে ফকির আমাদেরকে ছেলে দিয়েছেন বা সন্তান দিয়েছেন, আর এই কারণে অমুসলিমও ইসলামের উপর হামলা এবং আক্রমণের সুযোগ পায়, মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র সত্তার উপর আক্রমণের সুযোগ পায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের তরবিয়ত এবং প্রকৃত শিক্ষা ও সুশিক্ষার ব্যাপারে এত সচেতন ছিলেন, একত্ববাদ প্রতিষ্ঠার ব্যাপারে এত যত্নবান ছিলেন যে তিনি বলেন, সামান্য রেয়া এবং প্রদর্শন বা লোক দেখানো শিরিক, ইবাদত এবং নামাজের সময় যদি লোক দেখানো মনোভাব থেকে থাকে তাহলে এটি শিরিক। তিনি বলেন যে শিরিককে এড়িয়ে চলো, পিঁপড়ার পায়ের যে ছাপ পড়ে ধুলাবালির উপর এই শিরিক তার তুলনায় সূক্ষ্মভাবে হামলা করে। সাহাবারা বলেন যে এটি থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি। তিনি বলেন এই দোয়া করো যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআম মা নাআলামু ওয়া নাস্তাগফিরুকা বিমা লা নাআলাম। হে আল্লাহ, আমরা তোমার আশ্রয়ে, হে আল্লাহ, তোমার সাথে জেনে শুনে কাউকে শরীক করা থেকে বা অজ্ঞাতে এমন করা থেকে তোমার আশ্রয়ে আসছি এবং তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অতএব তিনি এক মুসলমানকে শেরেক থেকে বাঁচার, শেরেক পরিহারের সবসময় নসিহত করেছেন, আর এটি বলেছেন সবসময় কথাই বলেন যে আমি তো একজন দুর্বল মানব, দুর্বল মানুষ যে কেউ তাকে দেখে ভয়ে কাঁপছিল। তিনি তাকে সেই কম্পনরত ব্যক্তিকে বলেন যে আমি খোদার এক দুর্বল বান্দা। আল্লাহ তাআলাও এই কথাই তার মুখে ঘোষণা করিয়েছেন যে আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তাই সেই হিন্দু অবশ্যই এই কথা ভুল লিখেছে যে মোহাম্মদ রাসূলুল্লাহকে মুসলমানগণ তোমরা খোদার আসনে বসিয়েছ, যেভাবে আমরা আমাদের মূর্তি প্রতিমাকে খোদার স্থানে বসিয়েছি বা কৃষ্ণকে খোদার আসন দিয়েছি। কিন্তু তার এ কথা সঠিক যে তোমরা কবরকে খোদার আসন দান করেছ, তাই মুসলমানদের জন্য সত্যি চিন্তার বিষয়। তাওহীদের যারা পতাকাবাহী তাদের বিরুদ্ধে শিরকের বা পৌত্তলিকতার অপবাদ এটি। এই অপবাদকে সাধারণ মুসলমান খণ্ডাতে পারে না, কিন্তু এক আহমদী মুসলমানের দায়িত্ব নিজ জীবনে এবং ব্যবহারিক অবস্থার ভিতর পরিবর্তন আনা, নিজেদের ইবাদতকে এমনভাবে আল্লাহর ইবাদত করা উচিত যে খোদার তহিদ এবং তার খোদার একত্ববাদ আমাদের ইবাদত এবং আমাদের কর্মে যেন প্রতিফলিত হয়। পৃথিবীকে বলুন যে তহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ ছিলেন, তার শিক্ষা মেনে চললেই তহিদ প্রতিষ্ঠিত হতে পারে। মুসলমানদের অবস্থাও যেহেতু বিগড়ে গেছে, তারাও পদভ্রষ্ট, তাই হযরত মসীহ ইসলাম যিনি মোহাম্মদ ইসলামের প্রকৃত প্রেমিক এবং প্রকৃত দাস, তাই তার জামাত ভুক্ত হলেই প্রকৃত পক্ষে তহিদ প্রতিষ্ঠিত হতে পারে। অতএব এক আহমদীর যেখানে এটি দায়িত্ব এবং বয়াতের শর্তাবলীর এটি প্রথম শর্ত, হযরত মসীহ ইসলামের আগমনের উদ্দেশ্য যেখানে এটি যে নিজ নেতার প্রকৃত দাসত্বের মাধ্যমে তহিদ প্রতিষ্ঠার চেষ্টা করা, সেখানে কত সাবধানতার সাথে সকল প্রকারের সূক্ষ্ম শিরককে আমাদের এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে এক জায়গায় নসিহত বা সদুপদেশ দিতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা সেই সমস্ত পবিত্র আত্মা যারা পৃথিবীর বিভিন্ন জনবসতিতে বসবাস করছেন, ইউরোপ হন বা এশিয়া, যাদের নেক ফিতরত রয়েছে, সবাইকে তহিদের দিকে তিনি আকর্ষণ করতে চান। নিজ বান্দাদের একমাত্র ধর্মে সমবেত করা, এটি আল্লাহর উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যে আমি প্রেরিত হয়েছে। অতএব তোমরা এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করো, কিন্তু নমনীয়তা, নৈতিক চরিত্র এবং দোয়ার মাধ্যমে তা করতে হবে। অতএব এক আহমদের এটি দায়িত্ব, আহমদের দায়িত্ব হলো খোদার এই ইচ্ছা এবং অভিপ্রায়কে প্রকৃত অর্থে বোঝা। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্বের সচেতনতা সৃষ্টি করা, যোগ ইমামের সাহায্যকারী হওয়া, এই অর্থে নিজেদের প্রতিটি কথা এবং কর্মের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা হলো এক আহমদের দায়িত্ব। শুধু মুসলমানই নয়, শুধু মুসলমান দ্বারাই নয়, বরং অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও তাওহীদ বা একত্ববাদের শিক্ষার মাধ্যমে একমাত্র ধর্ম ইসলামের উপর সমবেত করতে হবে। এর জন্য হযরত মসীহ মওউদ যে রীতি উল্লেখ করেছেন, তাহলে তোমার কথায় কোমলতা, নমনীয়তা থাকতে হবে, নৈতিক চরিত্রে তোমাকে সজ্জিত হতে হবে। মানুষ যখন তোমার সুন্দর চরিত্র দেখবে, তখন এটি সম্ভব হবে। সবচেয়ে বড় কথা হলো দোয়ার প্রতি বেশি মনোযোগী হতে হবে, স্মরণ রাখতে হবে যে কিছু কুসংস্কার বা বেদাত যখন জারি হয়, তখন মূল শিক্ষা থেকে মানুষকে তা দূরে নিয়ে যায়, আর আল্লাহর প্রেরিত প্রকৃত মূল শিক্ষা মানুষ ভুলে যায়। আর এই বেদাত অধিকাংশ সময় ধর্মকে বিকৃত করে, আর খোদার মোকাবেলায় বিভিন্ন উপায় উপকরণ বা মানুষকে মানুষ বড় মনে করে, দাঁড় করায়। অতি পূর্বের সকল ধর্ম নিজেদের প্রকৃত শিক্ষা হারিয়ে বসেছে, কেননা কালের প্রবাহে তারা নতুন নতুন বেদাত অবলম্বন করেছে, আর সেই সমস্ত বেদাত বা কুসংস্কার দূর করার জন্য কেউ আসেনি, আর আসারও ছিল না। কেননা ইসলামী কিয়ামত পর্যন্ত মূল অবস্থায় সুরক্ষিত থাকার ছিল, আর আখেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের সকল বিদ্যত যা ধর্মে অনুপ্রবেশ করেছে তা প্রকৃত শিক্ষার মাধ্যমে দূর করার তার জন্য অবধারিত ছিল, তার অদৃষ্ট ছিল। আর আমি পূর্বে বলেছি যে অন্যায়ভাবে এই সমস্ত বিদ্যত মুসলমানদের জীবনে অনুপ্রবেশ করেছে, আর অনেক বেদাত বা ভ্রান্ত রীতিনীতি এমন আছে যে কারণে শেরেক বা পৌত্তলিকতাও অনুপ্রবেশ করেছে। শুধু সুপ্ত বা গুপ্ত পৌত্তলিকতায় নয়, প্রকাশ্য প্রতিমা পুজো আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ স্বীয় প্রতিশ্রুতি মোতাবেক এই যুগ ইমামকে প্রেরণ করে, এই যুগের ইমামকে পাঠিয়ে এই শেরেক বা বেদাত থেকে ইসলামকে নিরাপদ রাখার ব্যবস্থা করেছেন, আর ইনশাআল্লাহ ইসলাম নিরাপদ থাকবে। সকল বেদাত যা মুসলমানদের ভিতরে বা ইসলামে যে প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে, এর প্রতি ইশারা করতে গিয়ে মসীহ ইসলাম এক জায়গায় বলেন যে আমাদের রীতি হুবহু তাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের ছিল। আজকাল বিভিন্ন পীরেরা ফকিররা বেশ কয়েক ধরনের বেদাত আবিষ্কার করেছে, চিল্লা বা বিভিন্ন প্রকারের জিকির ওজিফা যা তারা জারি করেছে, তা আমাদের দৃষ্টিতে পছন্দনীয় নয়। আসল রীতি হলো ইসলাম এবং কোরআনে করিমকে, আসল রীতি হলো ইসলাম, কোরআন করিমকে মনোযোগ সহকারে পড়া এবং এতে যা কিছু আছে তা অনুসরণ করা, মনোযোগ সহকারে নামাজ পড়া এবং আল্লাহ তাআলার কাছে মনোযোগ সহকারে দোয়া করা। আর নামাজই এমন ইবাদত যা মেরাজের পদমর্যাদায় মানুষকে উপনীত করে, আর এটি যদি থাকে তাহলে সবকিছু নিরাপদ থাকবে, নামাজ ঠিক থাকলে সব ঠিক থাকবে। অতএব সাধারণ বেদাত তো দূরের কথা, হজরত মাসুম ইসলাম কিছু ওজিফা বা জিকের জিকের কে বা জিকের উপর যারা জোর দেয় তাদের আচার অনুষ্ঠানকেও তিনি বেদাত আখ্যা দিয়েছেন, কেননা এর ফলে মানুষ আসল ইবাদতকে ভুলে যায়, নামাজ প্রকৃত ইবাদত তাকে ভুলে যায়, আর বিভিন্ন প্রকারের বেদ ওজিফা উপরে জোর দেয়, আর এটি শয়তানি কর্মে তখন পর্যবসিত হয়। এক বুজুর্গের ঘটনা আমরা জানি, তার বোন যিনি অত্যন্ত পুণ্যবতী ছিলেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদ ও অন্যান্য নফলের প্রতি মনোযোগী ছিলেন, তিনি কোন কোন মজলিসে গিয়ে বা মানুষ দ্বারা প্রভাবিত হয়ে বেরিত এবং অজিফা বা জিকিরের আল্লাহু আল্লাহর প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠেন, ধীরে ধীরে দিনের নফল ছুটে যায়। সে বুজুগের সন্দেহ হয়, তাকে দেখে তিনি তার বোনকে জিজ্ঞেস করেন, বোন বলেন যে আমি নফলের পরিবর্তে জিক্রে এলাহি করি, বেরিত করি। তিনি ভাই বলেন এটি ভ্রান্ত রীতি, যাই হোক বোন বুঝেননি, বলেন যে আমার কাজ ঠিকই আছে। ধীরে ধীরে তাহাজ্জুদ নামাজ পরিত্যাগ করেন, এরপর এ জায়গায় জিকরে এলাহি আরম্ভ হয়। ভাই বলেন যে যেই জিকিরে তুমি লিপ্ত হচ্ছ আসলে এটি শয়তানি প্ররোচনা, এটি পরিহার করো, খোদার এমন কোন নির্দেশ নেই, যদি এটি থেকে বাঁচতে চাও তাহলে লাহলাহলা কৌয়াতা পড়ো। কিছু কিছুকাল পর সেই বুজুর্গ মহিলার ভিতর সচেতনতা সৃষ্টি হয় যে ফরজ নামাজের প্রতি মনোযোগের ঘাটতি দেখা দিচ্ছে, তখন তিনি সচেতন হয়ে যান, লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করা আরম্ভ করেন শয়তান থেকে বাঁচার জন্য। এরপর নামাজের প্রতি তার মনোযোগ সৃষ্টি হয়, তাহাজ্জুদের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, এরপর নফলের প্রতি মনোযোগ যায়। তো কোনো কোনো সময় মানুষ কিছু বিষয় আছে যা পুরোপুরি জানে না বা বোঝে না, সে মনে করে যে আমি যেই নেক কর্ম করছি তা অত্যন্ত লাভজনক, অনেক বড় কাজে জিকির বা ওয়াজিফা ইত্যাদি করলে ভালো আধ্যাত্মিক উন্নতি হয়। হুজুর বলছেন যে ভালো কথা, জিকির এলাহি করা উচিত, এই রত থাকা উচিত, কিন্তু আল্লাহ তাআলা যে ফরজ বা আবশ্যকীয় দায়িত্ব নির্ধারণ করেছেন তা পালন করতে হবে, রাসূলুল্লাহর সুন্নত বা রীতি বা কর্মপন্থা নফল এবং তাহাজ্জুদের যা আছে তা মেনে চলতে হবে, তাহলেই ঠিক আছে। নতুবা একটা নফলের উপর জোর দিয়ে ফরজ এবং সুন্নতকে বাদ দেয়া এটি ভ্রান্ত রীতি। তাই সর্বদা স্মরণ রাখতে হবে যে আল্লাহ বা জিকির ইত্যাদির যে বৈঠক তা নিঃসন্দেহে ভালো পবিত্র, কিন্তু সীমা যখন ছাড়িয়ে যায় তখন তা শয়তানের দিকে মানুষকে নিয়ে যায়। তাই প্রকৃত নেকি বা পুণ্য সেটি যার আল্লাহ নির্দেশ দিয়েছেন তা হল তাওহীদ প্রতিষ্ঠা, একত্ববাদ প্রতিষ্ঠা। তো এই যে বাহ্যিক নেকির পানে পথ প্রদর্শনকারী বিষয়াদি যেখানে অনেক সময় বেদতে পর্যবসিত হয়, সেখানে জানা বেদত যা আছে তার ভয়াবহ পরিণতি রয়েছে। সাধারণ বেদতের কুফল তো আছে, বাহ্যত যা নেকির নেকির নামে যে সমস্ত বেদত বা কুসংস্কারে মানুষ লিপ্ত তা আবশ্যকীয় দায়িত্বের ব্যাপারে মানুষকে উদাসীন করে তোলে। তাই এক আহমদীকে অনেক সাবধান থাকতে হবে, নিজের ফরজ ইবাদত নফল তাহাজ্জুদ যার রাসূলুল্লাহ নসিহত করেছেন, তার যে সুন্নত আছে এবং যে সমস্ত দোয়া এবং জিকির রয়েছে তার প্রতি যদি মানুষ মনোযোগী থাকে তাহলে প্রকৃত মোমেন হতে পারে এক ব্যক্তি। এই সমাজে এ ধরনের বেদত থেকে বাঁচার জন্য এক আহমদিকে জেহাদ করতে হবে, যেভাবে আমি বলেছি যে আধুনিক উন্নতি অনেক পাপের প্রসারের ক্ষেত্রে ভয়াবহ ভূমিকা পালন করেছে। অনেকেই না জেনে না বুঝে নিজেরা এবং বাচ্চাদেরকে তাতে লিপ্ত করে, তারা নিজেরাই জানে না যে এর অর্থ কি, এর কুফল কি। অন্ধ অনুকরণে, সমাজের অন্ধ অনুকরণে তারা এই ধরনের কাজে জড়িয়ে যায়। যদি সেই দোয়ার প্রতি মনোযোগ থাকে, যা মোহাম্মদ আসলাম আমাদেরকে শিখিয়েছেন, যে কোনো কোনো বিষয় যা অজ্ঞাতে ঘটে যায় তা থেকেও হে আল্লাহ তোমার ক্ষমা চাই, এই যে ক্ষমার, এর জন্য যদি ক্ষমার দোয়া করে মানুষ, তাহলে ভবিষ্যতে অনেক পাপ থেকে সে নিরাপদ থাকে। আগামী কয়েকদিনে ভিতর পাশ্চাত্যে যে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই বেদত বা সেই পাপের কথা বলতে চাই। হ্যালোইন, হ্যালোইনের নামে যেই অনুষ্ঠান হয়, আহমদেরা অবিবেচকের মতো নিজেদের বাচ্চাদেরকে তাতে অংশ নেওয়ার অনুমতি দেয়। অথচ যদি এটি নিয়ে চিন্তা করেন আপনারা, তাহলে দেখবেন যে এটি খ্রিস্ট ধর্মে, এটি এমন একটি বেদত যা খ্রিস্ট ধর্মে অনুপ্রবেশ করেছে, যা শেরেকে পর্যবসিত হয়, যা মানুষকে শেরেকে লিপ্ত করে, ভূত প্রেত জিন এবং বিভিন্ন শয়তানি কাজকর্ম, এগুলো থেকে বাইবেলও মানুষকে বারণ করেছে, কিন্তু খ্রিস্ট ধর্মে তা অনুপ্রবেশ করেছে। কেননা তারা শিক্ষার, বাইবেলের শিক্ষা মানে না, এটিকে নর্মালি সচরাচর বিনোদন মনে করা হয়, যে বাচ্চাদের একটা ইচ্ছা তা পূরণে অসুবিধা কোথায়, এই কথাই মনে করে। তারা স্মরণ রাখতে হবে যে প্রত্যেক সেই বিনোদন, বিনোদন হলেও এমন বিনোদন যার ভিত্তি শেরেক বা যার ভিত্তি কোনো ক্ষতিকর বিষয়ের উপর, তা থেকে আহমদীদেরকে দূরে থাকতে হবে। আমার মনোযোগ এদিকে যায় এই জন্য যে আমাদের রিসার্চ টিমের ইনচার্জ বলেন যে তার মেয়ে তাকে বলেছেন যে সে অন্য কোনো অনুষ্ঠানে অংশ নেবে না, শুধু তাকে কস্টিউম পরে বা বিশেষ কাপড় পরে ঘুরে ফিরে আসার অনুমতি দেওয়া হোক। ছোট মেয়ে, মা তাকে বারণ করেন যে না। এরপর তিনি এটি নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, হ্যালোইন সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য সামনে এসেছে। তো আমি বললাম যে আমাকে দেন, আমি তিনি যা দিয়েছেন তার সার সংক্ষেপ তুলে ধরব, কেননা অধিকাংশ ছেলে মেয়ে হ্যালোইন সম্পর্কে প্রশ্ন করে যে হ্যালোইনের অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষতি কি, পিতামাতা অংশ নিতে দিচ্ছেন না। অথচ কোনো কোনো আহমদি পরিবারের ছেলে মেয়েরা পিতামাতার অনুমতি সাপেক্ষে হ্যালোইনে অংশ নিচ্ছে। তো যাই হোক, তাদেরকে আমি সে উত্তরেই দিতাম যা আমার জানা আছে, যেটি ঘৃণ্য কাজ, আর বারণ করতাম আমিও ছেলে মেয়েদের। এখন এর ইতিহাস সামনে এসেছে, আহমদি ছেলে মেয়েদেরকে তাই এটি এড়িয়ে চলতে হবে। খ্রিস্ট ধর্মে বা পাশ্চাত্যে এই যে কুপ্রথা বা বেদাত, একটি আইরিশ সামাজিক কুপ্রথা থেকে এসেছে। পুরনো যুগের যারা পেগান ছিল, যারা বিভিন্ন কুসংস্কারের পূজারী ছিল, তাদের থেকে এসেছে। সারাংশ হল শয়তানি ভূত প্রেতের উপর এর ভিত্তি। ধর্ম ও পারিবারিক পবিত্রতাকে এটি পদদলিত করে, যত এটিকে বিনোদন নাম দেন না কেন, এর ভিত্তি হল ভুল কথার উপর। শুধু তাই না, বরং এতে শেরেকও রয়েছে, কারণ এর মৌলিক দৃষ্টিভঙ্গি হল জীবিত মৃতের মাঝে যে সীমারেখা আছে 31 অক্টোবর, তা আর উঠে যায় এবং মৃতরা বেরিয়ে আসে মৃত্যুপুরী থেকে, জীবিতদের জন্য সমস্যা সৃষ্টি করে, বিভিন্ন রোগে তাদেরকে লিপ্ত করে। এ ধরনের আর অনেক কুসংস্কার আচ্ছন্ন কথা আছে, আর এটি থেকে বাঁচার জন্য তাদের নাম সর্বস্ব জাদুকরদেরকে ডাকা হয়, যারা মানুষের কাছ থেকে নিয়ে বিভিন্ন প্রাণী এবং ফসলের কোরবানি দিয়ে থাকে, বন ফায়ারও এই দৃষ্টিভঙ্গির একটি অংশ। যেন অমৃত রোগে ত্রস্ত করে বা বেশি কোরবানি দিয়ে তাদের সেই কাজ থেকে বিরত রাখা যায়, এটি হলো তাদের উদ্দেশ্য। আর ভয় দেখানোর জন্য বিশেষ ধরনের কস্টিউম বা কাপড় চোপড় বা মাস্ক মুখোশ তারা বানিয়ে থাকে বা ক্রয় করে। খ্রিস্ট ধর্ম যখন প্রসার লাভ করে তারাও এই কুপ্রথাকে অবলম্বন করে এবং তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের অংশ এটি। বিশেষ করে রোমান ক্যাথলিকেরা এই কুসংস্কারে আচ্ছন্ন খ্রিস্ট ধর্মের কারণে। এরপর বিভিন্ন প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যমের কারণে এটি সারা বিশ্বে, বিশেষ করে পাশ্চাত্যে, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যে, জাপানে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং ইউরোপের কোনো কোনো দেশে এই সামাজিক কুসংস্কার প্রসার লাভ করেছে। আমি এটি একটি প্রচ্ছন্ন এবং সুপ্ত ব্যাধি। পাশ্চাত্যে বসবাসকারী মুসলমানও এটিকে অবলম্বন করছে। বাচ্চারা বিভিন্ন ধরনের কাপড় পরে মানুষের ঘরে যায়, ঘরের লোকদের কাছে হাত পাতে কিছু চায় আত্মাকে প্রশান্ত করার জন্য। অর্থাৎ মানুষ যদি বিভিন্ন লেবাসধারী বাচ্চাদেরকে কিছু দেয় তাহলে এই উদ্দেশ্যে দেয়তে এখন এই আত্মা তাদের কোনো ক্ষতি করবে না। আপনি এটিকে বিনোদন বা যে নামে দেন না কেন, কিন্তু দৃষ্টি এর পিছনে দৃষ্টিভঙ্গি আছে, তা পৌত্তলিকতা প্রসূত। আর এছাড়া অদ্ভুত সাজে সেজে মানুষের দ্বারে ফকিরের মতো হাত পাতে একটি, এটি এক আহমদি বালকের আত্মসম্মান পরিপন্থী কাজ। আহমদের একটা আত্মমর্যাদা বোধ আছে আর শৈশব থেকেই তা হৃদয়ে গ্রথিত হওয়া চাই। আর এরপর এই সমস্ত বিষয়াদি কিন্তু মানুষকে ধর্ম থেকে দূরে ঠেলে দেয়। তো এই অনুষ্ঠান যখন উদযাপিত হয় তখন এর অর্থ হল যে বিভিন্ন ভূত প্রেত, প্রেতাত্মা, শয়তান এবং অতি প্রাকৃতিক বিষয়ের উপর সাময়িক বিশ্বাস, বিনোদনের জন্য এটি মানতে অসুবিধা কি, এ হুজুর বলছেন এটি ভ্রান্ত দৃষ্টিভঙ্গি এবং শয়তানি কাজ। আমাদের বালক বালিকাদেরকে তা থেকে শুধু বিরতই থাকা উচিত নয়, বরং কঠোরভাবে এইগুলো বর্জন করা উচিত। দূর অতীতে গ্রামাঞ্চলে এমন বাচ্চা যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাত, মৃত আত্মার ক্ষতিকে এড়ানোর জন্য বাচ্চাদেরকে তারা কিছু দিয়ে দিত। কিন্তু যেহেতু এই সমস্ত বালক বালিকা এবং তাদের বড়রাও যেহেতু জিজ্ঞেস করে, তাই বলছি যে এটি কুপ্রথা, এমন সামাজিক কুপ্রথা যা পৌত্তলিকতায় পর্যবসিত হয়। বিনোদনের নামে এই ধরনের অপকর্মের ধৃষ্টতা সৃষ্টি হয়। পিতামাতা প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করে, পিতামাতা এবং প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করে, অন্যদের সাথেও, বড়দের সাথে দুর্ব্যবহারের প্রবণতা এই কারণে বৃদ্ধি পাচ্ছে, এটি একটি সার্ভে। আর অন্যান্য অপরাধও এমন অপকর্মের কারণে বাড়ছে। পাশ্চাত্যে সকল পাপ এবং সকল পাপকে বাচ্চাদের অধিকার এবং বিনোদনের নামে সমর্থন করা হয় বা উৎসাহিত করা হয়, কিন্তু এরা নিজেরাই এখন এর বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করছে। এর কারণ হল এর ফলে মানুষের বাচ্চাদের চরিত্র এবং স্বভাব নষ্ট হচ্ছে। আর হ্যালোইন যারা বিরোধী তারা বলেন যে এর ফলে বিনোদনের নামে বাচ্চাদের অন্যকে ভীতগ্রস্ত করার যে পাপ অপরাধ বাড়ছে এবং অপরাধও ক্রমশ বাড়ছে। প্রধানত বিভিন্ন ছবি বা ফিল্ম এদের নষ্ট করেছে। এরপর ব্যবহারিকভাবে যদি কার্যত যদি তারা এমন কাজ করে আর বিনোদনের নামে বড়রা যদি এগুলোকে উৎসাহিত করে, তাহলে পুরো সমাজ বিকৃতির শিকার হবে। এছাড়া আর কি হতে পারে? আমাদের জন্য সবচেয়ে বড় কথা যা আমি বলেছি, মৃতদেরকে খোদার মোকাবেলায় দাঁড় করিয়ে তাদের কোনো অপকর্ম থেকে নিরাপদ থাকার একটা পন্থা এটি অবলম্বন এরা করেছে। অর্থাৎ আল্লাহর মোকাবেলায় কাউকে শরীক করা হচ্ছে, আল্লাহর সমকক্ষ দাঁড় করানো হচ্ছে, বা বাচ্চাদেরকে বিভিন্ন তোহফা বা উপহার দিয়ে মৃতদের আত্মাকে সন্তুষ্ট করা হচ্ছে, বা জাদুকরদের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে। তাই এটি একান্ত ভ্রান্ত এবং বাজে একটি ধারণা। একজন লেখক ডক্টর গ্রেস ক্যাটারম্যান আহমদি, তিনি তার বই ইউ অ্যান্ড ইয়োর চাইল্ডস প্রবলেম, আপনি এবং আপনার বাচ্চার সমস্যা নামে বইতে লেখেন। তিনি যা লিখেছেন হুজুর ইংরেজিতে পড়ছেন, যখন অনুবাদ হবে আমি বাংলা অনুবাদ করব। বাচ্চাদের জীবনে যৌবনে পদার্পণের পূর্বে চরম ভয়ের নৈরাশ্যকর যে অবস্থা অবচেতন মনে জন্ম নিচ্ছে, তা অতি প্রাকৃতিক বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ এবং তাতে লিপ্ত হওয়ার কারণে হচ্ছে, বা এই সময়ে এই ধরনের ভয়ভীতি তাদের ভিতর প্রবেশ করছে। হ্যালোইনের কারণে যে কিছু বদভ্যাসের জন্ম হচ্ছে, কথা শুধু এতটুকুই নয় যে বিভিন্ন কাপড় পরে ঘরে ঘরে ভিক্ষা করতে যাওয়া। অনেক বড় ছেলে অনেক সময় মানুষকে ঘরের লোকদের ভীত করার ত্রস্ত করার চেষ্টা করে এবং অন্যান্য অপরাধে লিপ্ত হয়, আর এর ফলে যেখানে যেখানে তারা সমাজকে এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে, পিতামাতার জন্য মাথা ব্যথার কারণ হয়, নিজের জীবন তারা নষ্ট করে। তাই আমি পুনরায় আহমদীদেরকে বলবো যে এই ধরনের কাজ বা কর্ম সম্পূর্ণভাবে এড়ানো উচিত। আহমদী বালক বালিকা এবং বড়দের কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা, আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে বোঝা। সে কাজ করুন যা করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। পাশ্চাত্যের প্রভাবে এতটা প্রভাবিত হবেন না যে ভালো মন্দের পার্থক্য ভুলে যাবেন, আল্লাহর সাথে সম্পর্ক এবং তার পবিত্র সত্তাকে ভুলে যাবেন, আর গুপ্ত সুপ্ত সূক্ষ্ম শিরকে লিপ্ত হবেন, আর ফলে বা প্রকাশ্য শিরক আরম্ভ হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে মানুষ খোদা তাআলার ইবাদতের দাবি করে, কিন্তু অনেক সেজদা রুকু এবং কিয়ামই কি আল্লাহর ইবাদত, বা অনেকবার যারা তাসবিদানা গুনে থাকে তারা আল্লাহর ইবাদতকারী আখ্যায়িত হতে পারে? বরং সেই ইবাদত করতে পারে যাকে খোদার ইবাদত এতটা আকর্ষণ করে যে তার নিজের সত্তা মাঝখান থেকে উঠে যায়, প্রধানত আল্লাহর সত্তার উপর পুরো ইমান সৃষ্টি হয় এবং আল্লাহর সৌন্দর্য অনুগ্রহের উপর সম্পর্ক মানে অবহিত থাকে, এরপর তার সাথে ভালোবাসার সম্পর্ক এমন হয় যে ভালোবাসার প্রদাহ সে সবসময় তার বক্ষে বিরাজ করে। আর এই অবস্থা যেন সর্বদা চেহারা প্রকাশ পায় আল্লাহর মাহাত্ম হৃদয়ে এমন হওয়া উচিত, সারা পৃথিবী তার পবিত্র সত্তার সামনে মৃতবোধ হোক, আর সমস্ত ভীতি যেন তার সত্তার সাথে সম্পর্কযুক্ত হয় এবং তার বিরহেই যেন মানুষ ব্যথা পায় এবং নিভৃতে তাকে স্মরণ করে যেন আনন্দ পায়। তিনি ব্যতীত কারো মাঝে যেন শান্তি না পাওয়ার অবস্থা এমন হওয়া উচিত। যদি এমন অবস্থা হয় এরই নাম হল ইবাদত, কিন্তু এই অবস্থা খোদার বিশেষ সাহায্য ছাড়া সৃষ্টি হতে পারে না। তাই আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, অর্থাৎ আমরা তোমার ইবাদত করি কিন্তু প্রকৃত অর্থে ইবাদত করা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ তোমার বিশেষ সাহায্য না আসবে। খোদা তাআলাকে প্রকৃত উপাস্য আখ্যা দিয়ে তার ইবাদত করা, এটিকেই ওয়ালায়েত বলা হয়। কিন্তু এই পদমর্যাদা তার সাহায্য ছাড়া অর্জন হয় না। তা লাভ হওয়ার লক্ষণ হলো খোদার মাহাত্ম হৃদয়ে গ্রথিত হয়, খোদার ভালোবাসার হৃদয়ে প্রথিত হয় এবং হৃদয় তার উপরই ভরসা করে এবং তাকেই পছন্দ যদি করে পছন্দ করে এবং সবকিছুর উপর তাকেই প্রাধান্য দেয় এবং তার স্মরণকে জীবনের লক্ষ্য মনে করে। আর যদি ইব্রাহিমের মতো নিজ হাতে নিজে প্রিয় সন্তানকে জবাইয়ের নির্দেশ পায় বা নিজেকে আগুনে নিক্ষেপের ইশারা আসে এমন কঠোর নির্দেশকেও ভালোবাসার প্রেরণা নিয়ে যদি করে, প্রভু সন্তুষ্টি অর্জনের জন্য যদি এত চেষ্টা করে, তার আনুগত্যে কোনো প্রকারের ত্রুটি রাখে না, এটি প্রকৃত ইবাদত। এই এটি বড় সংকীর্ণ দরজার, এই পানি বড় তিক্ত, খুব কমই এমন দরজায় প্রবেশ করে এবং জেনা থেকে বাঁচা অনেক বড় বিষয় নয়, কাউকে হত্যা না করা অনেক বড় বিষয় নয়, মিথ্যা সাক্ষ্য না দেয়া এটি অনেক বড় বিষয় নয়, কিন্তু সবকিছুর উপর খোদাকে অবলম্বন করা, তার জন্য প্রকৃত ভালোবাসা এবং প্রকৃত প্রেরণার সাথে পৃথিবীর সমস্ত তিক্ততাকে বরণ করা বরং নিজ হাতে তিক্ততা সৃষ্টি করা, এটি সেই মর্যাদা যা নবী এবং সিদ্দিক ছাড়া কেউ লাভ করতে পারে না। এটি সেই ইবাদত যা করার জন্য মানুষ প্রেরিত হয়েছে। যে ব্যক্তি ইবাদত করে তখন তার এই কাজের ফলে আল্লাহর পক্ষ থেকে একটি কাজ সাধিত হয়, এর নাম হলো এনাম, অর্থাৎ পুরস্কার। অর্থাৎ আল্লাহ তাআলা দোয়া শিখান, জাইদানা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আমাদের প্রভু আমাদেরকে তোমার সঠিক পথ দেখাও, সে সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, নিজ বিশেষ দানে তুমি তাদেরকে ভূষিত করেছ। আল্লাহ তাআলার রীতি হলো যখন কোনো সেবা বা খেদমত গৃহীত হয় তখন অবশ্যই কোনো পুরস্কার আসে। আর অলৌকিক নিদর্শনাবলী যার অন্যরা কোনো দৃষ্টান্ত পেশ করতে পারে না, এটিও আল্লাহর বিশেষ নিয়ামত যা বিশেষ বান্দাদের উপর নাজেল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা যেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের, মসীহ আলাইহিস সালাম যেই প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের কাছে, আমাদের প্রতি তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় যেন আমরা পাশ করি, সেই মানে অধিষ্ঠিত হওয়ার জন্য যেন আমরা চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر